শুভ সন্ধ্যা। আজ সোমবার, 16 এপ্রিল 2018 ইংরাজি ও 3রা বৈশাখ 1425 বাংলা। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এ অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। বাংলা 1425 নতুন বছরের প্রথম অনুষ্ঠানে আজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি এসানুল্লাহ। শুভ নববর্ষ। আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। গত শনিবার ছিল 1লা বৈশাখ। আশা করি আপনারা দিনটি পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের নিয়ে উদযাপন করতে পেরেছেন। ক্যানবেরাতে প্রবাসী বাংলাদেশিরা গত শনিবার ও রবিবার ঘরোয়াভাবে বিভিন্ন এলাকায় একত্রিত হয়েছিলেন দিনটি উদযাপন করতে। ক্যানবেরার নিজস্ব বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে আগামী শনিবার 21 এপ্রিল ডাফি প্রাইমারি স্কুলে। আয়োজন করেছে বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা। মেলাতে সবাই আমন্ত্রিত। বাংলা নববর্ষ উদযাপনের আমেজে আজ আপনাদের জন্য আছে একটি বিশেষ পরিবেশনা। আজ আপনাদের শোনাব একটি চমৎকার নাটক, তাহার নামটি রঞ্জনা। রচনা বিধায়ক ভট্টাচার্য। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র ও নিমাই ঘোষ। নাটকটি প্রযোজনা করে কলকাতার বহুরূপী নাট্যদল, সম্ভবত 50-এর দশকের শেষ দিকে। কয়েকটি কারণে আমি এই নাটকটি আজ প্রচারের জন্য বেছে নিয়েছি। প্রথমত, শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রকে স্মরণ করতে এবং শ্রদ্ধা জানাতে। শম্ভু মিত্রকে বাংলা মঞ্চনাটকের প্রথম সারির প্রবর্তক হিসাবে গণ্য করা হয়। তিনি একাধারে মঞ্চ অভিনেতা, নির্দেশক, নাট্যকার, আবৃত্তিকার ও একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ছিলেন। 1947-এর পাক ভারত বিভক্তির পরপরই কলকাতায় 1948 সালে তিনি বহুরূপী নাট্যদল গঠন করেন এবং আধুনিক বাংলা মঞ্চনাটকের যাত্রা শুরু করেন। তাঁর স্ত্রী তৃপ্তি মিত্রও সমান মাপের অভিনেত্রী ও নাট্য ব্যক্তিত্ব ছিলেন। এই দুজনের অনবদ্য অভিনয় দেখার সৌভাগ্য আমার 70-এর দশকে হয়েছিল। বহু রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পদকে ভূষিত এই দম্পতির এই নাটকটিতে তাঁদের সেই সময়কার অভিনয়ের একটি নমুনা আপনাদের শোনাতে। দ্বিতীয়ত, বর্তমানের অসংখ্য স্যাটেলাইট চ্যানেলের বাণিজ্যিক নাটকের বিপরীতে সেই সময়কার নাটকের সরল উপস্থাপনা, প্রাণবন্ত অভিনয়, অভিনয়শৈলী আর আবেদনের একটি দৃষ্টান্ত আপনাদের শোনাতে। তৃতীয়ত, 1948 থেকে 2018, 70 বছর, শম্ভু মিত্র ও তার সঙ্গীদের গঠিত বহুরূপী নাট্যদলটি আগামী মে মাসে 70 বছরে পদার্পণ করছে। ভারত উপমহাদেশের প্রাচীনতম এই নাট্যদলটির প্রতিষ্ঠাতা এবং এর সাথে যুক্ত সবাইকে এই উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে। এটি তাঁদের একটি অসাধারণ অর্জন। আসুন আমরা কলকাতার বহুরূপী প্রযোজিত তাহার নামটি রঞ্জনা নাটকটি শুনি। যেহেতু পুরো নাটকটি আমাদের নির্ধারিত প্রচার সময়ে শোনানো সম্ভব নয়, সেহেতু প্রথমাংশ রেডিওতে প্রচারিত হবে। তবে পুরো নাটকটি আমাদের ওয়েবসাইটে রাখা হবে। নাটকটি আমাদের অনুষ্ঠানে প্রচারের জন্য আমরা কলকাতার বহুরূপী নাট্যদল ও অল ইন্ডিয়া রেডিওর কাছে কৃতজ্ঞ।
আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।
আজকের নাটক বিধায়ক ভট্টাচার্য রচিত তাহার নামটি রঞ্জনা।
কি হলো পণ্ডিত মশাই?
না, কিছুই হলো না। আরে, ও মোটে কোনো কথাই শুনতে রাজি নয়। কত বুঝিয়ে বললাম যে বাপু হে, আর এক ঘন্টা বাদে তোমার ফাঁসি হবে, তা এই সময় একটু গীতা একটু চণ্ডী পড়ে শোনাই শুনু। কিন্তু সামান্য একটু মুচকি হেসে সেই যে গম্ভীর মুখে আমার দিকে চেয়ে রইল, ব্যাস। হ্যাঁও বলে না, নাও বলে না। কাহাঁ তোকার বসে বসে মশার কামড় খাওয়া যায় বলুন, তাই চলে এলাম।
বেশ করেছেন, বসুন চুপ করে। হ্যাঁ, ফাঁসির হুকুম আছে রাত তিনটে থেকে চারটের মধ্যে, এখনো অনেক সময় বাকি, বসুন গল্প করা যাক। হ্যাঁ মহাদেব, তুমি এখন যেতে পারো, কাছাকাছি থেকো, বুঝলে?
আচ্ছা স্যার।
সিগারেট চলবে নাকি একটা পণ্ডিত মশাই?
সিগারেট
তা দিন, খাই।
এইরকম আশ্চর্য আশা আমি জীবনে দেখিনি।
আমিও না, সত্যি আশ্চর্য।
ধরুন না কেন বিরাজবাবু, আজ প্রায় ১২ বছর আমি তো জেলেই কর্তব্য করছি, কিন্তু এমন একটি অদ্ভুত নীরব মানুষ না মশাই দেখেছি বলে আমার তো মনে পড়ে না। হ্যাঁ, শুধু অনেকদিন আগে কালু কাহার নামে একজন আসামি এসেছিল, বুঝেছেন? তা তাকেও দেখেছিলাম ঠিক এমনি গম্ভীর, তবে সে ফাঁসির রাত্রে এমন কাঁদতে শুরু করেছিল, তার সেই কান্না থামল একেবারে ফাঁসি হয়ে যাওয়ার পর। কিন্তু এই কৌশিকের মতো,
দেখুন আমি কিন্তু হলপ করে বলতে পারি, কৌশিক কখনই ওর আসল নাম নয়, আসল নামও গোপন করে গেছে।
হতে পারে, হতে পারে,
হতে পারে নয়, তাই এত যে চেষ্টা করা হলো, কোটে কোটের বাইরে তা আগা গোড়া ও নির্বিকার মুখে বলে গেল, আমার নাম কৌশিক গুপ্ত, অন্য কোনো নাম আমার নেই।
ছেলেটির ব্যবহার আগাগোড়াই কেমন যেন রহস্যময়।
আগাগোড়া, প্রথমত দেখুন, বালুচরে ওরই বয়সী আরেকটি যুবক কিষণ চাঁদকে ঠান্ডা মাথায় খুন করে থানায় গিয়ে বলল, আমি কিষণ চাঁদকে খুন করেছি। তারপর কোর্টে দাঁড়িয়ে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একসুরে বলে গেল, আমি খুন করেছি। জজ জিজ্ঞাসা করলেন, কেন খুন করেছ? বললে, ওকে খুন করা দরকার হয়ে পড়েছিল, ব্যাস, এর বেশি আর একটি কথাও নয়।
আচ্ছা, বাড়ি ঘর তোর কোথায় সেসব বলেছিল কিছু?
কিছু না। তাই আমি ভেবেছি পণ্ডিত মশাই,
কি বলুন তো,
আজ একবার শেষ চেষ্টা করব।
আচ্ছা,
ওকে এই ঘরে ডেকে এনে আপনি এবং আমি দুজনে মিলে চেষ্টা করব ওর সত্যিকারের পরিচয়টা জেনে নেবা।
বেশ বেশ বেশ, কিন্তু কেন বলুন তো বিরাজবাবু, ও পরিচয়টা গোপন করছে কেন?
আমার মনে হয় কাউকে বাঁচাতে চাইছে, হয়তো কোনো পরিবার কিংবা কোনো আত্মীয় অথবা কোনো মেয়েকে। বার বার বলছে আমার সংসারে কেউ নেই।
একটা ২৬-২৭ বছর বয়সের যুবকের কেউ কোথাও নেই, এ কথা ভাবতেই কেমন যেন একটু অবাক লাগে না?
লাগেই তো, অথচ চেহারার মোটেই ছোটলোক বা গুন্ডার মতো নয়। পরিচ্ছন্ন ভদ্র চেহারা। না, এই কাজ করতে আর ভালো লাগছে না। কেন জানি না পণ্ডিত মশাই, আর ছ সাত মাস মনে করুন কৌশিক এখানে আছে। প্রায় প্রতিদিন ওর সঙ্গে দেখা হয়েছে, কথা বলেছি, কিন্তু প্রত্যেক দিন ঠিক একটি কথাই মনে হয়েছে যে কিষেন চাঁদকে খুন করার পেছনে এমন কিছু ঘটনা বা কাহিনী জড়িয়ে আছে যেটা বিচারক জানতে পারলে হয়তো মৃত্যুদণ্ড হতো না। তাই কোর্টে দাঁড়িয়ে আত্মপক্ষ তো সমর্থন করলই না, উপরন্তু ক্রমাগত বলে গেল আমি খুন করেছি কিষেনকে, বিচার করে যে দণ্ড দেবার হয় দিন।
ছেলেটা কিন্তু হতভাগ্য বিরাজবাবু, মা বাপ ওর নেই ঠিকই, থাকলে এমন হতো না। আরে আমার সাথে তো ভালো করে কথাই বললেন আজ।
শুধু আপনার সঙ্গে কেন পণ্ডিত মশাই, সকলের সঙ্গেই ওর এই এক ব্যবহার, কথাই বলতে চায় না কারোর সঙ্গে। তারপর আরো একটা মজার ব্যাপার কি জানেন? হ্যালো, কে? হ্যাঁ, আমি বিরাজ কথা বলছি, আপনি কে? ও জেল সুপার, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। আমি স্যার আপনার গলার আওয়াজটা বুঝতেই পারিনি। আগে কৌশিক গুপ্ত? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। আগে হ্যাঁ, তিনটে থেকে চারটের মধ্যেই ফাঁসি হয়ে যাবে। বিগুল পার্টন স্যার, ফাঁসির ব্যবস্থা টেস্ট করা? আগে হ্যাঁ, টেস্ট করিয়ে রেখেছি, সব ঠিক আছে। আগে হ্যাঁ, না না না, কোনো কেলেঙ্কারি হবে না। ডাক্তার মিত্র? হ্যাঁ, উনি সোয়া তিনটের সময় আসবেন বলেছেন। আগে হ্যাঁ, আগে হ্যাঁ। হ্যাঁ স্যার, আমি তো জানি আপনি কত ভাবেন এ নিয়ে। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। আগে না স্যার, গুড মর্নিংটা বিলিতি মতে, আমাদের সূর্যোদয় পর্যন্ত নাইট। না স্যার, কিচ্ছু ভাববেন না, সেফটি হয়ে যাবে।
কি ব্যাপার এত রাত্রে?
জেল সুপার খবর নিচ্ছিলেন ফাঁসির দড়ি টড়িগুলো টেস্ট করা হয়েছে কিনা। এই দেখুন আরেক বিপদ, কলকাতার একজন প্রকাশক কৌশিককে তার জীবন কাহিনী লিখবার জন্য অনুরোধ জানায়, তা ও তো শুনেই তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। তিন মাস সাড়ে তিন মাস খেটে মোটা একটা খাতা লিখে তাদের দিয়েও দেয়। সেই প্রকাশক কপিরাইট বাবদ ২০০০ টাকা পাঠিয়ে দিয়েছে, সে আজও প্রায় মাসখানেক হল। এই মাসখানেক ধরে টাকা ভরা খামটা শিরমোহর করা অবস্থা আমার কাছেই পড়ে আছে। রোজ ওকে বলছি যে বাবা এটার কি ব্যবস্থা হবে বলে দাও, আমি তো কাছে রাখতে পারবো না এই টাকা। বলে ঠিক সময় বলবো, আর একটু ভাবি, আজ দেখি আরেকবার চেষ্টা করে, নইলে আর কবে বলবে।
বটেই তো, বটেই তো।
দেখুন পণ্ডিত মশাই, অন্য কিছু নয়, আমার শুধু একটি কথাই বারবার মনে হচ্ছে।
কি বলুন তো?
সত্যি যদি ওর কেউ কোথাও না থেকে থাকে তাহলে তো আপদ চুকেই গেল, কিন্তু যদি কেউ থাকে, আমার মনে হয় আছে, তাহলে তারা তো সারা জীবন ওর আর কোনো খোঁজই পাবে না।
বাবা তা কেন, বিচার আরম্ভের পর ওর তো সব ছবি টবি কাগজে বেরিয়েছিল। হ্যাঁ, তাহলে যারা চিনবা তারা কেন চিনতে পারবে না?
সেগুলো বালি পণ্ডিত মশাই, শ্রীমান কৌশিক বলেন তিনি ১৬ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে আসেন, আর যাননি। তাছাড়া বাড়িতেও কেউ নাকি নেই। এবার বুঝতে পারছেন, এই ১০ বছরে নিশ্চয় ওর চেহারার এমন পরিবর্তন হয়েছে যাতে ওর নিজের লোকজনও আর চিনতে পারছেন না। না, কথায় কথায় অনেক সময় নষ্ট হয়েছে, আর নয়। এই কে আছো? কৌশিককে ঘরে নিয়ে এসো।
এই ঘরে স্যার?
হ্যাঁ, এই ঘরে, এই ঘরে।
জি আজ্ঞে স্যার।
সামান্য একটু বেআইনি মনে হচ্ছে এই ঘরে আনাতে, কিন্তু হোক, আইন আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে যদি কৌশিকের আসল নাম ধাম পরিচয়টা আমি জেনে নিতে পারি। জানেন, গোটা বাংলাদেশ এমনকি পুরো পাকিস্তান থেকেও হাজার হাজার চিঠি আসছে, সকলের ওই একই অনুরোধ, আসামি সম্বন্ধে আরো বিশদ কিছু দয়া করে প্রকাশ করুন।
কেন কেন?
যারা চিঠি লিখছেন তাদের প্রত্যেকেরই হয়তো কেউ না কেউ হারিয়েছে, চুরি গেছে কিংবা পালিয়েছে।
ও,
তাছাড়া আমার উপর কনফিডেন্সিয়াল অর্ডার আছে, ওর পরিচয় জানবার জন্য আমি যে কোনো ব্যবস্থা করতে পারি, সেই জন্য ওকে ঘরে ডাকছি। যদি সোনাবতী ছোঁয়া লেগে। রাত্রি ৩টের সময় এইভাবে যদি টেলিফোন ঝনঝন করে বাজে তাহলে কিরকম লাগে বলুন তো। হ্যালো, কে? ও জেলস, জেলস, গুড নাইট স্যার। এখনো স্যার আপনি ঘুমোতে যাননি? আগে তরুণী, তরুণী কি করবে স্যার? দেখা করবে কৌশিকের সঙ্গে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না স্যার, আমি আর কি বলবো, আপনি নিজে যখন ২ ঘন্টা কথা বলে কনভিন্সড হয়েছেন। আগে আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার সব ঠিক আছে, হ্যাঁ আমরা রেডি হয়ে অপেক্ষা করছি, গুড নাইট স্যার। মহাদেব, মহাদেব শোনো,
একটি মেয়ে আসছে জেল সুপার পাঠাচ্ছেন, সে এলে তাকে ভালো করে সার্চ করিয়ে ওই দরজায় তুমি চুপ করে এসে দাঁড়াবে। আরে শোনো শোনো, যাচ্ছ কেন? আমি ইশারা করলে মেয়েটিকে নিয়ে এসো, ঠিক আছে?
ঠিক আছে স্যার।
শিলিগুড়ি থেকে একটি মেয়ে এসেছে, তার ধারণা কৌশিক তার 10 বছর আগের নিরুদ্দিষ্ট বড় ভাই। জেল সুপার তার সঙ্গে 2 ঘন্টা কথা বলেছেন, তিনি মনে করেন মেয়েটি জেনুইন।
তা এত দেরি করে এলো কেন? কৌশিকের কেস তো বাবা 6 মাসের ওপর চলছে,
সেটি তো জানতে হবে। মনে হয় দেরিতে খবর পেয়েছে। যাই হোক, যদি সত্যি বোন হয় তাহলে এবার আর বাঁচা ধনে চালাকি করা চলবে না। 10 বছর পরে বোনকে দেখলে ওর চোখে মুখে যে ভাব ফুটে উঠবে তাই দেখে। আরে আরে, এসো এসো কৌশিক, এসো এসো এসো। মহাদেব, তুমি যেতে পারো, দরজার ওপাশে থেকো, বুঝলে? সিগারেট খাবে নাকি একটা কৌশিক?
সিগারেট দিন।
আরে বসো বসো।
বসবো?
হ্যাঁ বসো।
বলেন।
না না, বলা বলির জন্য তোমাকে ডেকে পাঠাইনি।
তবে
তবে আবার কি, দেখলাম ওই ছোট্ট ছেলের মধ্যে বাকি সময়টুকু কাটিয়ে কি লাভ? তার চাইতে বরং এই ঘরটাও বড়, তাছাড়া আলো হাওয়াও আছে, এখানে বসে গল্প করা যাক।
ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
আশ্চর্য জানো বাবা কৌশিক, ধরো আমি প্রায় 6-7 মাস তোমাকে দেখছি, তা এর মধ্যে আমার কিন্তু একদিনও মনে হয়নি যে তুমি খুনি, কিষণ চাঁদকে খুন করে তুমি জেলে এসেছ। আচ্ছা বাবা, কেন ওকে খুন করতে গেলে কৌশিক?
কেন গেলাম?
সত্যি এ প্রশ্ন আমার মনেও জেগেছে। তোমার মতো শিক্ষিত ছেলে।
না, আমি তো শিক্ষিত নই, লেখাপড়াই জানি না, আমি সেইবার সুযোগই পাইনি।
বেশ, কিন্তু কিষণকে কেন খুন করলে বলো?
কেন? খুন করবার দরকার ছিল বলে, ওর বেঁচে থাকার কোনো অধিকারই ছিল না, তাই আমি ওকে খুন করেছি। আমি নিয়েছিলাম ওর বিচারের ভার, বিচার করে তবে ওকে মৃত্যুদণ্ড দিয়েছি। বুঝতে পারছি আপনারা মনে মনে ছটফট করছেন একবার কাহিনীটা শুনবার জন্য, না? বেশ বলছি, শুনুন মন দিয়ে। যে কথা আমি বিচারককে বলিনি আজ আমি বলছি সেই কথা। জানেন, আমি না, আমি একটি মেয়েকে ভালোবাসতাম। আর কিষণ ছিল আমার পরম বন্ধু। তা 7 দিনের জন্য আমি পাটনায় গিয়েছিলাম। তা কিষণকে বলে গিয়েছিলাম যে ওকে দেখাশোনা করবে। ফিরে এসে দেখলাম যে কিষণ মেয়েটিকে বিয়ে করেছে। মেয়েটিকে জিজ্ঞাসা করতেই সে কাঁদতে কাঁদতে বললে যে কিষণ তাকে অজ্ঞান করে, তার সর্বনাশ করে তারপর বিয়ে করেছে। অথচ কিষণ জানতো যে সে আমার বাগদত্তা। হ্যাঁ, মেয়েটির বাপ মা কেউ তো ছিল না, আমি তাকে কলকাতার পর থেকে বলে কুড়িয়ে নিয়ে গিয়েছিলাম। তা বন্ধুর সঙ্গে বেইমানি করার শাস্তি আমি তখন কিষণকে দিয়েছিলাম। কিন্তু তখন ভাবতে পারিনি যে আমি বিচার করে দণ্ড দিলে আইন বলে একটা ব্যাপার আছে, সেও তখন আবার আমার বিচার করবে, আর তারও ফল এই মৃত্যুদণ্ড। কিন্তু একটা কথা ভেবে আমার ভারী ভাল লাগছে, যে স্বর্গে চূড়ান্ত বিচার সভায় আমার যখন ডাক পড়বে তখন কিষণকে থাকতে হবে সেখানে। কিন্তু আমি বেশ জানি যে সেখানেও সে আমার দিকে মুখ তুলে চাইতেও পারবে না।
তবে যে তুমি আমাকে বলেছিলে যে স্বর্গ নরক এসব কিছু মানো না।
হ্যাঁ, আমি যদির কথা বলেছি পণ্ডিত মশাই, যদি থাকে তাহলে বিচার হবে, না থাকে, না থাকে তো বয়ে গেল।
সে মেয়েটি কোথায়
আগে তা তো বলবো না,
নাম কি তার
তাও বলবো না। বলুন স্যার, আর কি জবাব দিতে হবে?
কৌশিক, আমি একটু আগেই পণ্ডিত মশাইকে বলছিলাম যে তোমার সত্যিকার পরিচয় জানবার জন্য আমাদের কাছে 1000 চিঠি এসেছে, যদি তুমি দয়া করে।
তাহলে জানিয়ে দিন না যে তাঁরা যাকে খুঁজছেন আমি সে লোক নই।
কিন্তু তোমার একটা পরিচয় তো জানাতে হবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার নাম কৌশিক গুপ্ত, পিতার নাম ঈশ্বর গুপ্ত, বাড়ি ছিল বাঁকুড়া জেলার এক গণ্ডক গ্রামে, গ্রামের নাম কেষ্টপুর কিংবা বিষ্টুপুর হবে ঠিক মনে নেই। 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাই, আর আমার মা তার আগে।
আরে এসব তো তুমি কোর্টে বলেছ। হে,
আবার জানতে চাইলেন তাই বলছি।
না না, আমি জানতে চাই তোমার আসল পরিচয়।
আচ্ছা স্যার, আপনারা তো ওই পরিচয়টাকে ফাঁসি দেবেন না, ফাঁসি দেবেন তো ওই মানুষটাকে, তা সেটা তো আপনাদের সামনে হাজির।
মনে করে হয়তো তোমার মা তোমার খবরটুকুর জন্য।
আগে না, মা নেই আমার।
তাহলে কি আছেন?
কেউ নেই, বাপ ছিলেন, তা 3 বছর আগে খবর পেয়েছি যে তিনিও দেহ রেখেছেন।
সে যাক, তোমার টাকাগুলোর কি ব্যবস্থা হবে বলো তো?
বলবো।
আর কখন বলবে হে আত,
বলো বলো।
স্যার, ওই দরজাটা দিয়ে উঠোনে বেরিয়ে ওই যে ফাঁসি কাঠটা চাঁদের আলোয় দেখা যাচ্ছে, ওই ওরই দিকে তো আমার মহাপ্রস্থান। সেই মহাপ্রস্থানের পথে আমি আপনাকে নিশ্চয় বলে যাব স্যার।
মহাদেব, ওকে ভালো করে সার্চ করিয়েছ?
হ্যাঁ স্যার।
আচ্ছা, পাশে ঘরে অপেক্ষা করো, আমি ডাকলে এসো, বুঝলে?
আচ্ছা।
শোনো কৌশিক, জেল সুপার একটি মেয়েকে পাঠিয়েছেন তোমার সঙ্গে দেখা করতে। মেয়েটি দাবি করছে সে তোমার ছোট বোন।
বোন? বলেছি তো আমার কোনো বোন নেই।
সে কথা বললে তো চলবে না। সে গভীর রাতে জেল সুপারের সঙ্গে দেখা করে যেভাবেই হোক তাকে কনফিউজ করে স্পেশাল পারমিশন পেয়েছে। কাজী?
হ্যাঁ কাজী, আর এই সামান্য বাকি সময়টুকুর মধ্যে শান্তি পাওয়ার আর কোনো প্রশ্নই উঠতে পারছে না। শান্তি পাওয়া যাবে ওই একেবারে।
মেয়েটি কোত্থেকে এসেছে আন্দাজ করতে পারো?
আগে জ্যোতিষ জানা থাকলে আন্দাজ কেন বলেই দিতে পারতাম স্যার।
মেয়েটি এসেছে শিলিগুড়ি থেকে, তোমার বাড়ি যেখানে।
বাঁকুড়া জেলায় শিলিগুড়ি বলে তো কোনো গ্রাম নেই স্যার।
বাঁকুড়া জেলায় থাকবে কেন হে? শিলিগুড়িতে শিলিগুড়ি আছে, সেখানে তোমার মা, তোমার আপন মা।
আগে ছেলেবেলায় মারা গেছেন তিনি স্যার।
আচ্ছা, কেন তুমি বলছো না তোমার শিলিগুড়িতে বাড়ি?
এই জীবনের শেষ মুহূর্তে শুধু শুধু কতগুলো মিথ্যে কথা বলবো স্যার, তাই কি চান আপনি? হ্যাঁ, কিন্তু মেয়েটি কি শিলিগুড়ি থেকে এত দূর এসেছে শুধু আমাদের সঙ্গে দেখা করবার জন্য?
সেই কথাই তো ফোনে জেল সুপার বললেন।
বেচারা, 8 মাস আগে আমাকে একটা লোক উঁকি দিয়ে দেখেনি, আর আজ এত দামি জিনিস হয়ে গেছি যে আমাকে দেখবার জন্য সে 400 মাইল দূর থেকে ছুটে আসছে লোকজন।
বাবা কৌশিক, মানবতার কাছে এ হলো তোমার ঋণ। মেয়েটির সঙ্গে দেখা করতে তোমার হয়তো 2 মিনিটও লাগবে না, কিন্তু যদি দেখা না করো তাহলে এই যে এতটা পথ একটা যুবতী মেয়ে আশা নিরাশা আর উৎকণ্ঠার দোলায় দুলতে দুলতে ছুটে এসেছে।
হ্যাঁ সেটা সেটা। আচ্ছা স্যার, কিন্তু কোথায় কথা বলবো তার সঙ্গে? এখানে? একা? না না স্যার, আমি কথা দিচ্ছি যে আপনার এতটুকু ভাবনার কারণ নেই। মেয়েটি সম্পর্কে আমার বিন্দু মাত্র কৌতূহল নেই, হয়তো কোনো ভুল ঠিকানা পাওয়া কোনো আহাম্মক গরিব মেয়ে, কিংবা ভাবছেন হয়তো যে পকেটের মধ্যে ছোট্ট একটা রিভলভার কি এক পুড়িয়ে পটাশিয়াম সায়ানাইড নিয়ে এসেছে। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে, এমনকি এটি সুন্দরী তরুণীর মুখে হাসি ফুটিয়ে তোলবার জন্যেও আমি ওই মহামান্য ভারত সরকারকে দেখবেন ঠকাবো না। আমার মতো খুনির জন্য যে পুরস্কার ধার্য হয়েছে তা আমি হাসি মুখে গলা পেতেই নেব স্যার।
বেশ, আমি তোমাকে মেয়েটির সঙ্গে এই ঘরে একলাই কথা বলতে দেব।
ধন্যবাদ স্যার।
এরকম ঘটনা জেলের মধ্যে এর আগে কখনো ঘটেনি, তবু তোমার আত্মসম্মানের উপর নির্ভর করে আমি দেব।
কিন্তু বিরাজবাবু, এটা কি ঠিক কাজ হবে?
পণ্ডিত মশাই মাফ করবেন, আপনার উপর শ্রদ্ধা রাখা কঠিন হয়ে পড়ছে ক্রমশ। আচ্ছা, আপনি কি মনে করেন যে আমি ফাঁসির আসামি বলে এতই ঘৃণ্য চরিত্রের যে ওই মেয়েটিকে একলা পেয়ে আমি এমন কিছু করব যাতে বিরাজবাবুর, আপনার, ওই মেয়েটির, আমার এবং জেল সুপারের মান মর্যাদা আর বিশ্বাস সব নষ্ট হবে? ছি 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 পণ্ডিত মশাই, আচ্ছা মানুষকে যখন দেখবেন তখন তাকে ওই চুরি ডাকাতি খুন ইত্যাদি এই সাময়িক অপরাধগুলো দিয়ে বিচার না করে মানুষ যে মানুষ ভগবানের অপূর্ব সৃষ্টি এই মানুষ এই বলেই দেখবেন, তাতে কোনোদিন ঠকবেন না।
এ কি হে, এমন চমৎকার কথা বলছো অথচ তুমি লেখাপড়া জানো?
এইসব তো সোনা কথার পাণ্ডিত্য পণ্ডিত মশাই, আপনি এক্ষণে নরশব্দের রূপ বলতে বলবেন, দেখবেন কাত হয়ে গেছি।
যাকে যাকে, আপনি এক কাজ করুন পণ্ডিত মশাই, আপনি কৌশিককে নিয়ে পাশের ডেপুটির ঘরে গিয়ে একটু বসুন, এর মধ্যে আমি মেয়েটির সঙ্গে একটু দেখা করে নিই।
ভালো কথা ভালো কথা, এসো হে কৌশিক, এসো
চল।
মহাদেব, মেয়েটিকে নিয়ে এসো, এসো এসো এসো, বসুন। জেল সুপারের সঙ্গে দেখা করেছে শুনলাম?
হ্যাঁ, অনেকক্ষণ ছিলাম তার কাছে।
তুমি আমার ছোট মেয়ের বয়সী, তোমাকে তুমি বলছো বলে রাগ করো নাকি?
না না, একই বলছেন, তুমি তো বলবেন আমাকে।
কি নাম তোমার মা?
আমার নাম রঞ্জনা মজুমদার।
মজুমদার?
হ্যাঁ।
তুমি কৌশিকের সঙ্গে দেখা করতে চাও না?
হ্যাঁ। কেন, আমাকে আসতে দেরি হয়ে গেছে?
না না, ঠিক আছে ঠিক আছে, আরো পরে এলে হয়তো সত্যি দেরি হয়ে যেত, সময় হচ্ছে 3টে থেকে 4টে।
ও
এবার আমি তোমাকে দু একটি কথা জিজ্ঞেস করব মা।
বলুন।
না না, ভয় পাবার কিছু নেই এতে। তোমার এই দেখা করার ব্যাপারটা আমি সহজ করে দিতে চাই। বাড়ি কোথায় তোমাদের?
শিলিগুড়ি।
প্রপার শিলিগুড়ি?
না, খঞ্জনা গ্রামে।
বাবা মা?
বাবা খুব ছেলেবেলাতেই মারা যান, মা আছেন বাড়িতে, এখন শুধু মা আর আমি।
তাহলে তোমার মা নিজে না এসে তোমাকে পাঠালেন কেন?
কি করে আসবেন, মায়ের তো অসুখ, তিনি বিছানায় পড়ে আছেন।
কটি ভাই বোন তোমরা?
এক ভাই এক বোন, সেই জন্যই আমরা ছেলেবেলায় দুজনকে দুজনে খুব ভালোবাসতাম।
কিন্তু কৌশিককে তো তোমার চাইতে অনেক বড় বলে মনে হয়।
হ্যাঁ, আমার চাইতে 10 বছরের বড়।
কৌশিক বাড়ি থেকে পালিয়ে এসেছিল বুঝি?
আগে হ্যাঁ।
কেন?
গ্রামে থাকলে কিছু হবে না, শহরে গিয়ে ভালো কাজকর্ম শিখে টাকা রোজগার করে মাকে পাঠাবে, সেই জন্য।
আচ্ছা, শেষ দেখা কবে হয়েছে তোমাদের সঙ্গে ওর?
8 বছর আগে।
এতদিন?
হ্যাঁ।
তা এখন তোমার বয়স কত মা?
18।
তা এতদিন পরে দেখা হবে, তুমি তাকে চিনতে পারবে তো?
দেখুন, আমিও সেই কথা ভেবেছি, ভয় হচ্ছে হয়তো চিনতে পারবো না, কিন্তু।
এতদিন কি করছিলে? আজ প্রায় 7 মাস এই বিচার চলছে, কাগজে পত্রের ছবিও বেরিয়েছে।
না না, আমরা কিছু খবর পাইনি। গেল সোমবারে মা একটা মশলা বাঁধা ছেঁড়া কাগজের টুকরোতে দাদার ছবি আর মামলার কথা পড়েন। যদিও দাদার সঙ্গে সেই ছবির মিল খুব অল্পই ছিল, তবু মা আমাকে বললেন, তুই একবার বহরমপুরে যা মা, গিয়ে জেনে আয় এ সত্যি মিঠু না আর কেউ।
ওর ডাক নাম বুঝি মিঠু?
হ্যাঁ, আর ভালো নাম অম্বুজাক্ষ।
তবু মনে হয় তোমার মা এলেই যেন ভালো হতো, যদিও তোমার ভাই হয়, আর তুমি যদি চিনতে না পারো।
আমি চেষ্টা করব, খুব চেষ্টা করব।
তা চেষ্টা করো। কৌশিক যদি তোমার দাদা হয়ও, তাহলে আমার যেন মনে হচ্ছে ও তোমায় চিনা দেবে না। নিশ্চয়ই এমন কোন গুরুতর কারণ আছে যার জন্য।
তা হোক, তবু ওর সঙ্গে আমি কথা বলবো, প্রশ্ন করব আমি। আমাদের দু ভাই বোনের ছেলেবেলার এমন কতগুলো ঘটনা আছে যা ও আর আমি ছাড়া কেউ জানে না, সেই সব কথা জিজ্ঞাসা করে আমি ওর মুখের ভাব লক্ষ্য করব। হ্যাঁ, তাহলেই ধরা পড়বে। তাছাড়া দাদা রবীন্দ্রনাথ আবৃত্তি করতো দিন রাত। রবীন্দ্রনাথ এত ভালোবাসত যে গায়ের লোকে ওকে রবি পাগলা বলতো। রোজ রাত্রিরে আমাকে ঘুম পাড়াবার আগে দাদা আমাকে আবৃত্তি করে শোনাতো, সে কথাও বলবো ওকে।
তুমি বলছো কৌশিক রবীন্দ্রনাথ ভালোবাসে?
হ্যাঁ।
কিন্তু পোজ করেছে, একদম লেখাপড়া জানে না, যেন জীবনে রবীন্দ্রনাথের নামই শোনেনি। ঠিক আছে, তোমাকে একটা কথা বলি।
বলুন।
যদি কৌশিক তোমার ভাই হয়,
হ্যাঁ,
তাহলে 40 মিনিট তুমি কথা বলতে পারো।
আচ্ছা।
কিন্তু একটা কথা, যদি তোমার ভাই না হয়, তাহলে অনর্থক সময় নষ্ট করো না মা, কেমন?
ঠিক আছে, তাই হবে। হেমন, হেমন ভয় করছে আমার।
কেন?
ভাবছি ও যদি সত্যি আমার দাদা হয়, তাহলে মাকে ফিরে গিয়ে আমি কি বলবো, আর যদি না হয় তাহলে বা কি বলবো।
ওই পাশের ঘরে কৌশিক রয়েছে, ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। মহাদেব, কৌশিককে ঘরে পৌঁছে দিয়ে তুমি বাইরে থেকো, ওরা একলা কথা বলবে, বুঝলে?
আচ্ছা, তুমি আপনি, আমি ঠিক চিনতে পারছি না, আপনি, তুমি মিঠুদা নাও, আমাকে চিনতে পারছো না? আমি রঞ্জনা, রঞ্জু।
তা হবে, কিন্তু আমি তো আপনাকে না একদম চিনতে পারছি না।
তোমার নাম কি?
আমার নাম কৌশিক গুপ্ত।
কৌশিক গুপ্ত? তোমার বাড়ি কোথায়?
বাড়ি?
হ্যাঁ,
বাড়ি বাঁকুড়া জেলায়। গায়ের নাম হয় কেষ্টপুর না হয় বিষ্টুপুর, ভুলে গেছি।
ভুলে গেছো?
হুম।
কেন ভুলে গেছো? কেন?
ছেলেবেলায় পালিয়ে এসেছিলাম তো, তাই।
তুমি মিথ্যে কথা বলছো না? তোমার গলাটা কিন্তু অনেকটা, মানে অনেকটা মিঠুদের মতো। তোমার এই মুখময় দাড়ির জন্য আমি ঠিক চিনতে পারছি না, আমাকে ঠকিও না, সত্যি বলো না, তুমি কি মিঠুদা নও?
দেখো, মরবার ঠিক আগে শুধু শুধু মিথ্যে কথাই বা বলবো কেন বলো?
তোমার গলায় হঠাৎ কি এমন একটা টান আসে, আর আমার ঠিক মিঠুদার মতো লাগে। আচ্ছা আচ্ছা, তুমি বই ভালোবাসো?
বই?
হ্যাঁ, বই, কবিতার বই, রবীন্দ্রনাথের বই। তুমি তুমি আবৃত্তি করতে পারো?
আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না।
ও, কোন হাই স্কুলে তুমি পড়তে?
অতদূর এগোতে পারিনি, পাঠশালা থেকে পালিয়েছিলাম তো।
লেখাপড়া জানো না? লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে?
বাংলাদেশে কি বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় নাকি? এই যেমন করে তোমার সঙ্গে কথা বলছি তেমনি করে লিখেছি, আর তাছাড়া মিথ্যে কথা মিষ্টি করে লিখতে কোনো অসুবিধা হয় না।
সব মিথ্যে কথা লিখেছো?
সব মিথ্যে কথা।
কেন লিখলে তবে?
বাহ, কি করব, লোকে তো খনির জীবনের মধ্যে খুব কি বলি খুব রোমাঞ্চ খোঁজে, তো আমিও সেইটি খুব বেশি করে লিখে দিয়েছি।
ও আচ্ছা, আমি এত কথা জিজ্ঞাসা করছি বলে তুমি রাগ করছো না তো?
না না না, আমার সঙ্গে কথা বলে যদি তুমি সান্ত্বনা পাও কেন তাতে বাদ সাধব। আরো কিছু জিজ্ঞাসা করার থাকলে করো।
তুমি তুমি বইটা কিচ্ছু পড়নি?
না।
ও তোমার সঙ্গে মিঠুদার কোনো আদল নেই এ কথা আমি বলবো না, আদল নিশ্চয় আছে, কিন্তু কিন্তু আমি ধরতে পারছি না, তুমি তুমি মিঠুদার চেয়ে অনেক কালো, আর কিরকম যেন কিরকম
কিরকম বিচ্ছিরি?
না না বিচ্ছিরি না, কিন্তু অন্যরকম। মিঠুদার চোখ দুটো যেন কবির মতো ছিল, তেমনি মিষ্টি তেমনি নরম, আর তোমার চোখ দুটো যেন কিরকম ছটফট করে আর জলে। এই যে এই যে তোমার হাসিটাও একেবারে অন্যরকম, দেখলেই মনে হয় তুমি যেন সকলকে রেগে ব্যঙ্গ করছো, আর আমার মিঠুদার হাসি দেখলে মনে হতো তার যেন কোথাও কোনো শত্রু নেই, এত আলাদা তবু কোথায় যেন ভীষণ মিল, আমি কিচ্ছু বুঝতে পারছি না।
শোনো মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম?
আচ্ছা, রবীন্দ্রনাথের কোন কবিতা তোমার মুখস্থ আছে?
না।
আমি কয়েকটা লাইন বলি, দেখো তো তারপরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। হ্যাঁ বলি, কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। বলো 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 না তারপরের লাইনটা, বলো না, তোমার মনে পড়ছে না, বলো না। কালো তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। বলো এ কবিতা তুমি জানো না? তোমার ভালো লাগে না?
না, এরকম সব কবিতা শুনলে আমার মনে হয় যেন বানিয়ে বানিয়ে সব ন্যাকা ন্যাকা কথা বলছে, ঢং করছে। ন্যাকা?
ছি ছি ছি, তুমি এরকম কথা বললে? না 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 না, তাহলে তুমি আমার মিঠুদা নও, কিছুতেই নও। আচ্ছা আমি তাহলে যাই।
শোনো, শোনো, তুমি চলে যাচ্ছ?
আমি আমি অফিসারকে কথা দিয়েছিলাম যদি তুমি আমার দাদা না হও তাহলে সময় নষ্ট করব না।
একটু বসো। আচ্ছা এবার আমি দু একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে।
তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে, তুমি তো কিছুই জানো না, আমাকে তো চেনোই না তুমি।
হ্যাঁ সে কথা সত্যি, তবু জিজ্ঞাসা করি কেমন?
বেশ করো।
আচ্ছা না দাঁড়া, ওই জানলাটা বন্ধ করে দিয়ে আসি, আমি কথা বলবো আর আমার পেছনে ওই জানলার ভিতর দিয়ে ফাঁসি কাঠটা হাঁ করে আমার দিকে চেয়ে থাকবে সেটা হয় না, আমি বন্ধ করে দিই। দেখো একটা কথা আমি একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে নিজে না এসে তোমার মা তোমার বাবা কোন আক্কেলে তোমার মতো একটি কচি মেয়েকেই এত দূরে পাঠিয়ে দিলেন?
বাবা নেই আমার, আর মা বিছানায় পড়ে আছে, ওঠবার ক্ষমতাই নেই তার।
ও ও, তোমার দাদার ডাক নাম কি বললে? মিঠু না?
হ্যাঁ। দাদা সেই যে 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে আর ফেরেনি, তার জন্যই তো ভেবে ভেবে মা আজ মরতে বসেছেন। আমি ভাবছি বাড়ি গিয়ে কি বলবো তাকে, কেন যে মিঠুটা এমন করলো, কোথায় যে গেল, আর কি আবৃত্তি করত, প্রত্যেক দিন আমার ঘুমবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটি কবিতাই আবৃত্তি করত মিঠুদা, সেই যে সেই যে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ, ওই ওই কবিতার সঙ্গে যেন আমাদের গ্রামের আশ্চর্য মিল আছে, আমাদের গায়ের নামও খঞ্জনা, আর তার পাশ দিয়ে যে নদীটা গেছে সেই নদীটার নাম অঞ্জনা, আর তাই তো দাদা আমার নাম রেখেছিল অঞ্জনা। কি হলো, কেন এমন করে সব হারিয়ে গেল?
আমি ফিরে গিয়ে মাকে কি বলবো?
তোমার নাম রঞ্জনা না? রঞ্জনা কি?
রঞ্জনা মজুমদার।
মজুমদার? ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটা ঘটনা মনে পড়ছে। তারও তো নাম মজুমদার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেও তার বোনের নাম বলতো যে রঞ্জনা। ঠিক ঠিক ঠিক।
কিরকম চেহারা? লম্বা ছিপছিপে, মাথায় এক মাথা কালো চুল।
হ্যাঁ 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 ঠিক, সমস্ত মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। তার নাম ছিল কি যেন বলতো, অম্বু।
অম্বুজাক্ষ মজুমদার। দাদার ভালো নাম অম্বুজাক্ষ মজুমদার।
এই তাহলে নিশ্চয়ই সে, নিশ্চয়ই সে। আমি তখন মানে আমরা, আমি আর ওই অম্বুজ কলকাতার একটা মেসে থেকে তখন কাজকর্মের চেষ্টা করতাম। তাও প্রায়ই ওই খঞ্জনা গ্রামের কথা আর ওই ওর ছোট বোনের কথা বলতো বটে।
কি বলতো?
বলতো সব, কত রকম বলতো। বলতো ওর স্বপ্নের কথা, যে ভবিষ্যতে কেমন করে বড় হবে, কেমন করে বেশি টাকা রোজগার করবে, এইসব কথা। মাকে টাকা পাঠাবার জন্য ও যেন একবারে পাগল হয়ে উঠেছিল। রোজ মেস থেকে সকালে বেরিয়ে যেত আর ফিরত অনেক রাত্রিরে। যখন ক্লান্ত হয়ে গিয়ে শুয়ে পড়ত, তখন অন্ধকারে আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে তক্তপোশে শুতাম। জিজ্ঞাসা করতুম ঘাড় তুলে, কিছু হলো? কোনো উত্তর পেতুম না। আমি কিন্তু তাকে বলতুম যে চল না আমাদের আড্ডায়, সেখানে তোর কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে। কিন্তু তাতেও কোনো উত্তর নেই তার কাছে। জানো অম্বুজ কত চেষ্টা করেছে এই টাকা রোজগারের জন্য? একদিনের ঘটনা বলি তোমায় শোনো। এই টাকার জন্য কলকাতায় কলেজ স্ট্রিটের মোড়ে খুব হইচই, লোকে চেঁচাচ্ছে পকেট মার পকেট মার। অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে।
না না না, আর মিঠুটা কিছুতেই না, হতেই পারে না। আমার মিঠুটা পকেট মারতেই পারে না। মিঠুটা সবাইকে ভালো হতে বলতো। মিঠুদার কথা মনে করে আমরা কখনো কোনো অন্যায় করতে পারিনি। মিঠুটা এ কাজ কখনো করতে পারে না।
নিশ্চয়ই পারে না। তোমার মিঠুদা পকেট মারতে পারে? আমি জানি যে অম্বুজ কখনোই পকেট মারতে পারে না, কিন্তু কিন্তু শহরের লোক তো ওই তাকে দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিলে।
তারপর
তারপর পুলিশ অম্বুজকে ছেড়ে দিলে। কারণ কোনো প্রমাণ ছিল না তো।
তারপর তারপর কি হলো?
তারপর তারপর সেই এক চেষ্টা, ওই কাজ করতে হবে, পয়সা রোজগার করে তার মা বোনের কাছে পাঠাতে হবে। বোকা অম্বুজ জানত না যে সমাজের রথের চাকা কেমন করে ঘুরিয়ে তবে টাকা তৈরি করতে হয়। একদিন একদিন জোর করে আমাদের দলের সর্দারের কাছে নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা, কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না। এদিকে মেসের মালিক কিন্তু হুকুম দিয়ে দিয়েছে যে 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে ঢোকা আর তার হবে না।
তবে কি করলো মিঠুদা?
তখন মিঠুদা কিছু করেনি, করলুম আমি।
তুমি?
আমি। আমার বাঁ পাশে থাকত সরকারি অফিসের একটা পুরনো বেয়ারা। সেই দিন তার মাসের মাইনের টাকাটা তার সুটকেসের মধ্যে সে রাখছিল, আমি দেখিছিলাম। সেই টাকা তার অবর্তমানে বাক্স ভাঙলুম, ভেঙে আমি মেসের মালিকের হাতে দিলুম। তাকে খুব অনুনয় করে বলেছিলাম, যা আমাকে আর কিছুদিন আমায় থাকতে দিন স্যার, আর কিছুদিন আমাকে একটা কাজ জোগাড় করতেই হবে, আমি আমি নিশ্চয়ই একটা কাজ।
তুমি বলেছিলে?
হ্যাঁ আমি, না না আমি না, মানে আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল আর কি।
মিঠুদা বলেছিল?
হ্যাঁ মানে না বলেনি, মানে আমি তাকে বলতে বলেছিলাম আর কি।
ও
হ্যাঁ, সেই সেই জন্যে। সেই রাত্রে সকালে যখন ঘুমিয়ে গেছে, অনেক রাত্রিরে, মিঠুদা তখন একটা আবৃত্তি করছিল রাত জেগে জেগে।
মিঠুদার আবৃত্তি তুমি শুনেছ?
এমন আবৃত্তি আর কোথাও শুনিনি। আমাকে দু একটা আবৃত্তি শেখাবারও চেষ্টা করেছিল।
কোন কোন কবিতা শিখিয়েছিল?
সেসব আমার কিছু মনে নেই, তবে ওই ওই আমরা দুজনে একটি গায়ে থাকি ওটা শুনি কোনদিন।
সেদিন রাত্রে কি আবৃত্তি করেছিল মিঠুদা?
কি যে সব, আমার আমার আবার কথা মনে থাকে না। ওই সব বলছিল কি, ওই অন্ধকারের বিপুল গভীর আশা, অন্ধকারের ধ্যান নিমগ্ন ভাষা, বাণী খুঁজে ফেরে আমার চিত্তাকাশে।
একে তোমার গলা দিয়ে একেবারে মিঠুদার মতো, ঠিক মিঠুদা যেমন করে বলতো, তুমি তুমি মিঠুদা তুমি মিঠুদা।
না না না, কিছুতেই না। আমার নাম, আমি তো বলেছি আমার নাম কৌশিক গুপ্ত, আমার বাবার নাম ঈশ্বর গুপ্ত। আমার বাড়ি বাঁকুড়া জেলার কৃষ্ণপুর কিংবা বিষ্ণুপুর। ছেলেবেলায় আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, লেখাপড়া আমি কিচ্ছু জানি না। আমি তা তোমার বলেছি, আমি আমি সে নয়, আমি কৌশিক গুপ্ত।
ও ও, তুমি মিঠুদার সঙ্গে এক মেসে ছিলে? তারপর তারপর তার কি হলো? সেখান থেকে সে কোথায় গেল জানো?
হ্যাঁ জানি, ওই ওই পূর্ণকম পূর্ণ না কি কি বলে ওরে, পূর্ণ না অর্ধকুম্ভ, ওই রকম কি একটা যোগী। আমরা সেদিন গঙ্গায় স্নান করতে গেছি, স্নান করে উঠেছি, এমন সময় একটি মেয়ে কোথেকে চিৎকার করে কেঁদে উঠল, জগো তোমরা কে, কোথায় আছো, আমার ছেলে ডুবে গেছে, তাকে খুঁজে এনে দাও গো। কে একজন বললে যে ওই তো দূরে দেখা যাচ্ছে, সে ছেলে তখন জলে ডুবছে, বাচ্চা ছেলে তো অনেকই লাফিয়ে পড়ল জলে, ওই আমার পাশে অম্বুজ লাফিয়ে পড়ল জলে।
ও হ্যাঁ, মিঠুদা খুব ভালো সাঁতার জানত। তারপর তারপর কি হলো?
তারপর তারপর সবাই এক এক করে উঠে এলো, কেউ খুঁজে পায়নি সে মায়ের বাচ্চাটাকে। হঠাৎ তীরময় একটা চিৎকার উঠল যে ওই বানাসছে বানাসছে, সবাই ভয়ে জল ছেড়ে সব উঠে পড়ল। দূরে তখন বাঁধ দেখা যাচ্ছে। সেই সময় হঠাৎ জলের উপর থেকে লোকে শুনতে পেল শব্দ হলো একটা, যে এই যে নিন আপনার ছেলে। লোকে চেয়ে দেখে যে সেই ডান হাতে বুকের কাছে বাচ্চাটাকে চিপে ধরে আর বাঁ হাতে কোনোরকমে জল কাটতে কাটতে সেই অম্বুজাক্ষ মজুমদার এগিয়ে আসছে। ছেলেটিকে তার কাছ থেকে একজন তাড়াতাড়ি গিয়ে তুলে নিলে, কিন্তু ক্লান্ত অম্বুজকে ধরে তোলবার কথা কারোর মনেই পড়ল না, আর বান এসে তখন তীরে আছাড় খেয়ে পড়ল।
কিন্তু আমার মিঠুদা, সে সে কোথায় গেল?
কেউ জানে না, কেউ জানে না। সে সে তো খুব বড় লোক ছিল না, সে জ্ঞানী ছিল না, সে ধনী ছিল না, সে তো খুব বড় করে সমাজের কোনো উপকার করতে পারেনি, কিন্তু সামান্য এতটুকু উপকার সে করেছিল। একটা 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 মায়ের বাচ্চাকে সে তো তার মার কাছে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু সেটুকু কাজের তো কেউ দাম দিবে না। তার হাতটা ধরে তাকে যে একটু সাহায্য করার দরকার ছিল, তার তার হাতটা ধরে তাকে যে তীরে টেনে তোলবার দরকার ছিল, একথা তো কারোর মনে হলো না। সেই জন্য সেই জন্য বোধ হয় ওই সমুদ্রের বান্তাকে সমুদ্রের ইঠিনে নিয়ে। শোনো শোনো রঞ্জনা, তুমি তুমি তো ভীষণ বোকামি। এত বড় বীর যার ভাই, সে কখনো অমন করে কাঁদতে পারে? না কাঁদা উচিত রঞ্জনা। আচ্ছা গর্ব হচ্ছে না তোমার মিঠুদের জন্য?
হ্যাঁ হচ্ছে, খুব গর্ব হচ্ছে আমার। এ কাজ, মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দেওয়া, এ আমার মিঠুদার ছাড়া কেউ পারত না, কেউ পারত না।
ঠিক, তবে ভেবে দেখো যে রোগে ভুগে কিংবা বিছানায় পড়ে থেকে কিংবা কিংবা ধরো আমার মতন মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত, তবে তোমরা কি করতে জানি না, কিন্তু আমি আমি মিঠুকে ঘেন্না করতুম। কিন্তু যা করে, যেভাবে সে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাতে আমাদের সকলের মুখ খুব উজ্জ্বল হয়েছে। এরপরে তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে, তখন বলতে বলতে গর্বে তোমার বুক ভরে উঠবে। আর আর মা মা তখন এমন বীর ছেলেকে গর্বে ধরেছিলেন বলে আনন্দে চোখে জল ফেলবেন, তাই না? আর তখন সেই মায়ের চোখের জলে আমাদের অম্বুজের স্বর্গে যাবার পথের কুয়াশা একেবারে কেটে যাবে, তুমি একেবারে কেটে যাবে।
একে তুমি সত্যি সত্যি বলছো না? আমরা মনে কষ্ট পাচ্ছি বলে মিঠুদার নামে এমনি একটা গল্প বানিয়ে বলছো?
মিঠু চলে গেছে, আর আমিও তো এখনই চলে যাব। এই সময়ে আমার সবচেয়ে প্রিয় যে লোক পৃথিবীতে, তার নামে মিথ্যে কথা বলে আমার লাভ কি হবে বোন রঞ্জনা? বোনটা
তুমি আমাকে বোন বললে, তুমি আমার দাদা হলে তাহলে?
হ্যাঁ হলাম বই কি, মিঠুর বোনের দাদা হওয়ার লোভ কি সামলানো যায়?
মাকে কি বলবো তোমার কথা বলে দাও।
মাকে 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 বলবে যে তার এই অভাগা দিশেহারা অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করেন, মিঠু তো তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সে তার মন্দভাগ্য। কিন্তু এই যে আজ এখানে এই জেলের মধ্যে, ওই দেখো না, ওই ঘড়ির মধ্যে দিয়ে হু হু করে চলে যাচ্ছে তো সময়, ওকে সাক্ষী রেখে তুমি একটা দাদা পেলে, আর আমি আমি আমার বোন পেলাম। এই মুহূর্তটিকে বাঁচিয়ে রাখবার জন্য আমি কি যে কি একটা, এই যে এই খাম, শোনো, এতে আমার রোজগারের 2000 টাকা আছে, তুমি এটা নাও।
আমি
না না রঞ্জনা, না না নেব না, বলো না, ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে রঞ্জনা, নাও।
আচ্ছা দাও।
এই দিয়ে তুমি তুমি দুটো হার গড়াবে, হ্যাঁ, একটি মায়ের আর একটি তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার এই দাদার নাম কৌশিক। সেই লকেটের দিকে তাকালেই তোমার হঠাৎ মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা। আর আর ভাই ফোঁটার দিন যদি হঠাৎ তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, তবে তবে তুমি জানো যে সেই জলের ফোঁটা একেবারে আমার কপালে গিয়ে নিশ্চয়ই পড়ে জল জল করবে সেখানে।
তাই হবে দাদা, তাই হবে। আমি আমি তোমাকে একটা প্রণাম করব।
প্রণাম?
প্রণাম করব
আমাকে? কর কর। আমি কি বলে তোমাকে আশীর্বাদ, আমি তো আশীর্বাদ করতে পারবো না। তুমি 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 যাও, এবার সময় হয়েছে, আমার যাবার সময় হলো, তুমি এবার যাও। হ্যাঁ,
আমি মাকে তোমার কথা বলবো, আমি মিঠুদার কথা বলবো, আমি সব বলবো।
মিঠুর কথা বলো, আমাদের আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ, তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক, তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কুলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। এই যে সময় হয়ে গেছে
বাবা কৌশিক,
চল চল চল।
তুমি তো ভগবানের নাম শুনলি জ্বলে ওঠো, কিন্তু বাবা এ সময় একটু গীতা শুনতে হয়, আমি পড়ি, তুমি একটু কান পেতে শোনো কেমন। ন জায়তে ম্রিয়তে বা কদা,
দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক, তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাষ, তাদের ঘাটে পুজোর জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে, তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার ঘাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।
এতক্ষণ আপনারা শুনলেন বিধায়ক ভট্টাচার্য রচিত ও কলকাতার বহুরূপী নাট্যদল প্রযোজিত নাটক তাহার নামটি রঞ্জনা। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল bangla@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটার এবং ফেসবুকেও অনুসরণ করতে পারেন। আপনারা যদি আমাদের ফেসবুকে যোগ দেন, আমরাই আপনাদের প্রতি সপ্তাহের বিবরণ পাঠাতে পারি। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।